حضرت جابر رضی اللہ تعالیٰ عنہ نبی کریم صلی اللہ علیہ وسلم ارشاد بننا کریں যে পাঁচক্ত নামাজের উদাহরণ এইরূপ, যেমন কাহারো দরজার সম্মুখে একটি নহর আছে, নদী আছে, যাহার পানি প্রবাহমান এবং খুব গভীর, সে উহাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে? আমরা তো একবার করি, এলোক করে পাঁচবার। তো পাঁচক্ত নামাজের এই উদাহরণ দেওয়া হয়েছে। পাঁচক্ত নামাজের মাঝখানে আমাদের দ্বারা কিছু গুণা হয়ে যায়, ওই নামাজের দ্বারা সেটা আবার কি হয়ে যায়, মাফ হয়ে যায়, গুনাহে সগীরা সেটা মাফ হয়ে যায়। তো শর্ত হলো নামাজ সুন্দর করে পড়তে হবে। নামাজ যদি অসুন্দর করে পড়া হয়, এর দ্বারা কোনো মাপটা হয় না, সেই নামাজকে আরো পুরানা ন্যাকড়ার মতো পেঁচাই ওর মুখে মানে, আর নামাজ তার জন্য বদদোয়া করে, বলে জয়াক আল্লাহ কামা জয়াতানি, আল্লাহ তোকে ধ্বংস করুক, তুই আমারে নষ্ট করছিস। এই জন্য নামাজ সুন্দর করতে হবে, নামাজের প্রশিক্ষণ নিতে হবে। নাপাক অবস্থায় দিনী আলোচনা বা হাদিস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা, বাংলা কিতাব পড়া যাবে কিনা? যাবে। নাপাক অবস্থায় এটা হলো ছোট নাপাক, যাতে উজু ফরজ হয়, আর এটা হলো বড় নাপাক, যেটাতে গোসল কি হয়। তো উজু ফরজ হলে তো সব জিকির আজকার, কোরআন শরীফ, নাচ, হুয়ে, তেলাওয়াত, সব জায়েজ। কিন্তু বড় নাপাক যেটা গোসল ফরজ হয়, ওই অবস্থায় অন্যান্য জিকির জায়েজ, একমাত্র কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন তো শোয়া যাবেই না, মুখস্থ পড়া যাবে না, মুখস্থ কোরআন পড়া যাবে না। গোসল যদি কারোর দায়িত্বে ফরজ থাকে, ফরজ গোসলে কয়েকটা বিষয় খুব খেয়াল রাখতে হয়। একটা হলো কানের সব জায়গায় পানি ঠিক মতো পৌঁছলো কিনা, দুই নম্বর নাভির ভিতরে পানি পৌঁছলো কিনা, তিন নম্বর রানের চিপায় আশেপাশে এখানে পানি ঠিক মতো পৌঁছলো কিনা, অন্য জায়গায় তো সহজে পৌঁছে, এই তিনটা জায়গায় পৌঁছাইতে হয়, তা না হলে পৌঁছে না। আর একটা চুল পরিমাণ জায়গা শুকনো থাকলে গোসল হয় না, গোসল না হলে নামাজ হয় না। এই জন্য গোসলে কুলি করার, নাকে পানি দেওয়া ফরজ করা হয়েছে কেন? উজুতে তো সুন্নত, কুলি করা, নাকে পানি দেওয়া উজুতে কি, গোসলে কি ফরজ? আমার কিছু আত্মীয় আমার মা বাবার ক্ষতি করার জন্য কুফরি কালাম করে, এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আপনারা সকাল বিকাল তিন কুলের আমল করেন, তিন কুল এটা পড়েন। আর একটা আমল আছে, ফজরের আগে, ফজরের রক্ত হইতে হবে, 41 বার সূরা ফাতিহা পড়তে হয়, পরে পানিতে দম করে ফু দিয়ে এই পানি খাওয়াই দিতে হয়। এ তো ওই কুফরি কালামের তাসির নষ্ট হয়ে যায়। দিনের খাস নেই, এটা এক সপ্তাহ হইতে পারে, 10 দিন হইতে পারে, তার হালাত দেখবেন। হালাত ঠিক হয়ে গেছে তার দরকার নেই। আমার বেশিরভাগ সময় বা নামাজে আন্ডার প্যান্ট নাভির উপরে থাকে ও পায়জামা নাভির নিচে থাকে, তাহলে কি আমার ফরজতরক হবে? না, একটা যখন নাভির উপরে আছে তো সদর তো ঢেকে গেছে। কিন্তু আসল তরিকা হলো যে আপনার প্যান্টটাও নাভি পর্যন্ত হবে আর জামাটা প্যান্টের উপর দিয়ে পরবেন এবং সেটা হাঁটু পর্যন্ত হবে। জামা কোন পর্যন্ত হবে? হাঁটু পর্যন্ত। তাহলে কাপড়ের উপর দিয়ে সতর প্রকাশ পাবে না। যার পীর নাই তার পীর শয়তান, কথাটা কি সত্য? পীরের মুরিদ না হয়ে মারা গেলে সে কি নিশ্চয় কাফের? সে কি জান্নাতে যাবে? এটা কোন হাদিস কোরআন না, যার পীর নেই তার পীর শয়তান, এটা এমনি প্রসিদ্ধ হয়ে গেছে। এর দ্বারা পীরের গুরুত্ব বোঝানো উদ্দেশ্য, পীর থাকা উচিত, থাকলে এই লোকটা হঠাৎ বেইমান হইতে পারে না। নতুন নতুন মতবাদ তৈরি হয়, নতুন নতুন মতবাদ ইসলামের নামে লোকেরা খাড়া করে আর পাবলিক ওটা বিশ্বাস করে ইমান হারাই ফেলে। যদি তার কোন শায়েক থাকতো, মুরব্বী থাকতো, তাহলে এই নতুন মতবাদ শায়েককে জিজ্ঞাসা না করে বিশ্বাস করত না। যা শুনবেন আগের থেকে বিশ্বাস করবেন, আগে তাকি করবেন এটা ঠিক কিনা। মধুর নামে বিষ খাওয়ানো হইতেছে, মধুর নামে বিষ খাওয়ানো হইতেছে, ইসলামের নামে কুফুরি শিক্ষা দেওয়া হইতেছে। এর জন্য একটা দুটো দল কাজ করতেছে না, বহু দল কাজ করতেছে। এগুলো সব ইহুদি খ্রিস্টানদের সৃষ্ট, তারা পাঠাইছে। এই জন্য বর্তমান সময়টাকে ফেতনার জামানা বলা হয়, কঠিন সময় বলা হয়। এই সময় সবচেয়ে বড় দায়িত্ব হল ঈমান রক্ষা করা। ঈমানটাই তো আসল পুঁজি, আমলের ত্রুটি তো ক্ষমাযোগ্য, ঈমানের ত্রুটি ক্ষমাযোগ্য না। এটা যাতে নষ্ট না হয় বড় সতর্ক থাকতে হয়। কোন নতুন কথা গ্রহণ করবেন না, যাচাই বাছাই ছাড়া। বেশতি জোরে একটি মাসালাতে বলা হয়েছে, স্বামী স্ত্রী একত্রে শুয়েছিল, সজাগ হয়ে কাপড়ে মণি দেখতে পেল, অথচ কারো মনে নেই স্বপ্নে কিছু দেখেছে কিনা। তবে উভয়ের গোসল করতে হবে, যেহেতু জানা নেই কার বীর্য। এখানে কি যে কোনো একজনের কাপড়ে এটা দেখলে এই হুকুম? এটা পার্থক্য করার তরিকা আছে। যদি বিছানার চাদরে এটা দেখলো, নাপাকি দেখলো, এখন কার স্বপ্ন দোষ হয়েছে মনে নেই, মহিলাদেরও হয়। এটা পার্থক্য করার নিয়ম হলো, পুরুষেরটা কয়েক জায়গায় লাগে ছড়াই ছিটে, আর মহিলাদেরটা এক জায়গায় থাকে। এই আলামত দিয়ে পার্থক্য করা যায় যে কাপড়ে যে নাপাক দেখা যাইতেছে এটা কার, যে এক জায়গায় সীমিত থাকে মহিলা, এখানে কিছু এখানে কিছু এখানে কিছু, এরকম কয়েক জায়গায় বিক্ষিপ্ত রয়েছে, এরকম পুরুষের। আমি গার্মেন্টসে চাকরি করি, সেখানে মহিলা শ্রমিক আছে, আমি কিভাবে নজর হেফাজত করব? এটাই আম প্রেসক্রিপশন দিয়ে কাজ হবে না, এটা আপনার যিনি শায়েখ আছেন, শায়েখ এটা তার কাছ থেকে জবাব নিতে হবে। মহিলাদের মধ্যে থেকে আপনি নজরের হেফাজত কিভাবে করবেন? গার্মেন্টসে চাকরি না করলে তো সারাদিন মহিলা সামনে পড়ে পড়ে না, তখন কিভাবে হেফাজত করেন? ওখানে সেইভাবে করতে হবে। যার কথা হলো ইচ্ছা করে কোন পণ্য নারীর থেকে কোন রকম মজা নেওয়া, অন্তরে একটা মজা নেওয়া, এটাই জেনা, এটা জেনা, এটা কোন সুরত নেই। এই জন্য পুরুষকে আল্লাহ তাআলা চারটে পর্যন্ত বিবাহ করার অনুমতি দিয়ে রাখছে। যদি তোমার তৌফিক থাকে চারটা পর্যন্ত কর, কিন্তু অন্যটার দিকে যাও কেন? আল্লাহ জমিনে বেগানা মহিলা থাকবে, এগুলো মানসিক রোগী। যেসব মেয়েরা বেগানা চলে, বেপর্দা চলে, এরা হলো মানসিক রোগী, এই কারণে এই হাল হয়েছে। যদি দিনই মজলিসে আসে তাতেও চিকিৎসা হবে, আবার হোমিওতের চিকিৎসা আছে এই মানসিক রোগীদের, সেই চিকিৎসা করলে তাদের মধ্যে শালীনতা আসবে, এরকম নিজের অঙ্গ প্রত্যঙ্গ অন্য কাউকে দেখাবে না, উগ্রভাবে চলাফেরা করবে না। বাবার আয় উপার্জনের প্রায় 70% হালাল, বাকিটা হারামে মিশ্রিত ও সন্দেহজনক। এখন পিতা যদি কোনো শার্ট কেনে, নাকি ফ্ল্যাট কেনে, কিনে তার মেয়েকে মালিক বানিয়ে দেয়, তাহলে ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে উপার্জিত আয় মেয়ের জন্য হালাল হবে কিনা? দেখা যাচ্ছে পিতার অধিকাংশ ইনকাম হালাল, 70% কইছে গেছে, আর 30% সমস্যা আছে। এই অবস্থায় পিতার দেওয়া কোন গিফট গ্রহণ করা যাবে? কিন্তু হারাম যদি বেশি হয় অথবা 50-50 হয় সমান সমান, তখন পিতার এই হারাম জিনিস গ্রহণ করা যাবে না, সবার জন্য না যায়। আমার বয়স 27-28 বছর, এখন ইবাদত করলে কি ওই যুবকদের কাতারে আরশের নিচে ছায়া পাব? আল্লাহ দিতে পারে, আপনি এখন থেকে ঠিক মতো ইবাদত করেন, আর 28 বছর তাহলে 14 বছরের আপনার নামাজ রোজার উমরি কাজা আদায় করতে হবে। 14 বছরের এটা করে পিছনটার কাফফারা করে দেন, তাহলে আশা করা যায় আল্লাহ ওই কাতারে রাখবেন। আমার একটি কন্যা আছে, বিবি এনজিওতে চাকরি করে, বহুত খারাপ, অনেক বোঝানোর পরও কাজ হচ্ছে না, তার বেতন সংসারেও খরচ হয় কিছু কিছু, এখন আমার করণীয় কি? করণীয় যেহেতু স্ত্রীর উপরে আপনার প্রভাব খাটে, শরিয়াতে স্ত্রী আপনার অধীনে, ইহুদিদের মদত পুষ্ট এনজিও গুলো বলে সমান অধিকার, সমান অধিকার ধারণা ইসলামে গ্রহণযোগ্য না। কোরআনের বহু আয়াতে বলে দেওয়া হয়েছে যে স্বামীরা পরিচালক, স্ত্রীরা তাদের অধীনস্থ, তাদের ক্লিয়ার মানা করে দেন, তুমি এই চাকরি করতে পারবা না, এবং তার কষ্ট করে চলবেন কিন্তু তার কোনো আয় আপনারা সংসারে ব্যয় করবেন না, ব্যয় করবেন না, বরং চেষ্টা করেন তাকে কিছু হাত খরচ দিতে, তা তো হারাম চাকরি ছেড়ে দেয়। এনজিওতে চাকরি করা একে তো হারাম, দ্বিতীয়ত এটা আপনার বিবি থাকবে কিনা সেটা সন্দেহ আছে, তা আপনার বিবি থাকবে না এনজিওর বসের বিবি হবে এটা কি আছে সন্দেহ? বসের খেদমত করতে করতে বসেরই হয়ে যাবে, এইসব করতেই তো আসছে তারা, এইসব শয়তানি করতে তারা আসছে। এই জন্য যুবকদেরকে চাকরি দেওয়া না, হাজার হাজার লাখ লাখ যুবক বেকার ঘুরতেছে, তারা কোটা নিয়ে আন্দোলন করলো, চাকরিতে আমাদের কোটা বাড়াই দেওয়া হোক, এটা সহি আন্দোলন ছিল, সরকারে আজে বাজে লোক ঢুকাই রাখছে, অথচ স্কুলে পড়াইতেছে, এখানে সরকারের একটা ওয়াদা আছে অঘোষিত ওয়াদা আছে সরকারের, তোমরা আমি যে শিক্ষা চালু করছি সরকার আমারটা শেখো, তোমার চাকরি দেওয়া আমার দায়িত্ব। স্কুল সরকার চালায় সেটা অঘোষিত ওয়াদা আছে, কিন্তু কোটা এরকম বানায় রাখছে, হ্যাঁ মুক্তিযোদ্ধার জন্য এত, ল্যাংড়া লোলার জন্য এত, অমুকের জন্য এত, এই করতে করতে ছাত্রদের কোটা হয়ে গেছে একদম সীমিত। এদের আর কোন রিক্সা চালানো ছাড়া, এম কম বি কম পড়ে রিক্সা চালানো ছাড়া আমাদের দেশের যুবকের আর কিছু করার নেই। ইন্টারভিউ দিবে কোন লাভ নেই, ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়ে গেল লাভ নেই, আর একজন 10 নম্বরে, কিন্তু সরকার দলীয় ওই 10 নম্বরকে নিবে। আপনি 1 নম্বর হয়েছেন আপনাকে নিবে না, 10 নম্বরকে নিবে, অথবা দেয় হ্যাঁ স্পিড মানি দিতে পারছে, স্পিড মানি তাকে নিবে আপনাকে নিবে। এমন পড়া এটা যেটা পড়ে বেকার ঘোরাফেরা ছাড়া কোন রাস্তা নেই। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের মাদ্রাসায় যারা পড়াশোনা করে কেউ বেকার থাকে না, আল্লাহ তাকে কোনো না কোনো ব্যবস্থা করে দিচ্ছে। কমই মাদ্রাসায় পড়ুয়া কোন লোক বেকার নেই, চাকরি পায় নেই এরকম নেই, কিন্তু সরকারের লাইনে লক্ষ লক্ষ বেকার, তাদেরকে চাকরি দিবে না, দিবে কাদেরকে? মহিলাদেরকে। আরে আল্লাহ কি মহিলাদেরকে ইনকাম করতে কইছে? তাকে তো অন্য দায়িত্ব দিছে, তাকে মাসে 10 দিন হায়েজ পালন করতে হবে, এটা দায়িত্ব। তাকে সন্তান পেটে রেখে হ্যাঁ এটাকে বড় করতে হবে, সন্তান পুরো সব করতে হবে, 2-3 বছর এটা লালন পালন করতে হবে, তারপরে যে এই শয়তান এই সন্তানকে শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে, স্বামীর ঘর গোছায় রাখতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এত দায়িত্ব পালন করে একটা মেয়ে কিভাবে অফিস করবে? স্বামীর খেদমত তার দায়িত্বে, স্বামীর সংসার তার দায়িত্বে, সন্তান পেটে রাখা মানুষ করা তার দায়িত্বে, এগুলো করে একটা মেয়ে কোনোভাবে চাকরি করতে পারে না। এগুলো কাফেররা আমাদের সরকারের উপরে চাপায় দেয়, তাদের প্ল্যান হলো মহিলাদেরকে রাস্তায় বের করো, জেনা ব্যবিচারকে ব্যাপক করে দাও, এরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। জেনা ব্যবিচারকে আপনার বিবিধন আর এক বেটার সাথে চাকরি করবে, এক টেবিলে চা খাবে, তার সাথে কোনো খাতির হবে না? মানুষকে বানাইছে এরকম, যার সাথে মেশে প্রত্যেক দিন তার সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, তো আপনার বিবি তো আপনার থাকলো না, কি নিয়ে সংসার করতেছে? হ্যাঁ একটা খাসা, এর মধ্যে তো কোনো রু নেই। এই জন্য তাদেরকে চাকরিতে না লাগানো, বরং তাদেরকে হাত খরচ দাও, বিবিদেরকে যতরূপ তৌফিক হয় হাত খরচ দেওয়া, এটা ইসলাম শিখায়। তারা চাকরি করলে, তাদের হাতে পয়সা আসলে ওগুলো সাজগোজে নষ্ট করে, কাজে লাগে না, শাস্তি লেগে যায়। আর একদিকে তাদের হাতে পয়সা আসলে তারা স্বামীকে আর মানতে পারে না, স্বামীকে তো মেনে চলতে হবে, তাদের সংসারে শান্তি থাকবে, আর স্বামীকে মানেন না, স্বামীর সাথে লড়াই করে, কোমর বাঁধে স্বামীর সাথে কি করে লড়াই করে, অধিকার আদায় করে। এনজিওরা শিখাই দিচ্ছে এই সংসারে জীবনও শান্তি হবে, অশান্তি আর অশান্তি। আল্লাহ হেফাজত করুক। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة سبحان ربك رب العزة وسلام على المرسلين والحمد لله رب العالمين.